আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। আল্লাহ তাবারক ও তাআলার কত বড় দয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মহাব্বত উম্মতের প্রতি, এত আমল, এত দান সৎকা, এত কিছু বলা হয়নি এখানে। মাত্র 50 বার যে ব্যক্তি ইমানের সাথে, ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে দৈনিক 50 বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে মুসাফা করবেন, আর আমার নবী যার সাথে মুসাফা করবেন অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনব, আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিষয় আমরা নির্ধারিত করেছি, আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আগে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هولا وإذا خاطبهم الجاهلون وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব মুবাল্লিগ দাওয়াত ইসলাম স্টুডিওতে আমাদের মিরাজ আত্তারি ভাই রয়েছেন, আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে ফয়জুর রহমান ভাই থেকে আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله 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 Allah 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 La ilaha illallah 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 বন্দা কে ক্ষমা করো রহমতে খোদা তোমার বন্দা কে ক্ষমা করো রহমতে খোদা তোমার লাতকন শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি ভিখারী আমরা তোমার দয়ালু আল্লাহ তুমি ভিখারী আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 থাকব যতদিন ভাবে শরণ করি যেন মনে, থাকব যতদিন ভাবে শরণ করি যেন মনে, আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। শমস দুহা মুহাম্মদ, বদর দুজা মুহাম্মদ, শমস দুহা মুহাম্মদ, বদর দুজা মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দর্শক শ্রোতা, আমরা কালাম শুনছিলাম ফয়জুর রহমান ভাই থেকে। ইনশাআল্লাহ তাআলা আমরা নাতে রসুলও শুনব এই অনুষ্ঠানে। আপনাদের কল নিব, এসএমএস কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। শুরুতে একটি হাদিসে মোবারকা সৈয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলি, এরপর ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাইয়ের কাছে আসবো, মিরাজ ভাই থেকে আমরা আলোচনা শুনব। একবার হযরত সাইয়দনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন হযরত সাইয়দনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে 100,000 দিরহাম পাঠালেন। ওই সময়ের হিসাব দিরহাম, 100,000 দিরহাম পাঠালেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেসব দিরহাম একই দিনে আল্লাহ তাআলার পথে বণ্টন করে দিলেন, অর্থাৎ সদকা করে দিলেন এবং নিজের জন্য কিছুই রাখলেন না। আর সেদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে রোজাদার ছিলেন। হযরত সাইয়দনা বারির রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আপনি রোজা রেখেছেন, যদি এ থেকে 1 দিরহামের মাংস কিনে রাখতেন তবে তা দ্বারা আমরা ইফতার করতে পারতাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তুমি স্মরণ করিয়ে দিতে তবে কিছু দিরহাম বাঁচিয়ে রাখতাম। এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাগফিরাত অর্জনের কত চিন্তা ভাবনা, রোজা রাখলেন কিন্তু তার কাছে যা আসছে তোহফা হিসাবে সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিলেন, যেন যে কোনোভাবেই মাগফিরাত হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, আমরা যেন মাপ পেয়ে যাই, আল্লাহ তাআলা যেন ক্ষমা আমাদেরকে করে দেন। কিভাবে ক্ষমা চেতে হবে, কিভাবে ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যায়, সেই কাজ আর সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। মিরাজ ভাই, মাগফিরাত কিভাবে পাওয়া যায়, ক্ষমা কিভাবে পাওয়া যায়, ছোটবেলার একটা উদাহরণ দেই, অতি সহজ হবে বোঝার জন্য। একদিন যদি স্কুলে না যেতাম বা মাদ্রাসায় যদি না যেতাম মিরাজ ভাই, তো টিচারকে কি বলতে হবে এগুলো আগে ভাবতাম, আগে চিন্তা করতাম কি বলবো, গেলে তো জিজ্ঞাসা করবে কালকে কেন আসনি, তো একটা কিছু তো বলতে হবে। হয়তো অনেকেই জানে কি এক নানাকে 3-4 বারও কেউ মারে, অর্থাৎ এবছর আজকে স্কুলে যায়নি তো জিজ্ঞাসা করছে কেন আসনি, বললো নানা ইন্তেকাল করেছে সেখানে গেছিলাম, টিচার বদলি হয়েছে 6 বছর পরে অন্য কোনো টিচার আসছে তাকেও একই কথা, এরপরে আবার অন্য কেউ আসছে তাকে একই কথা। একজন ব্যক্তিকে হয়তো বা এই বাঁচার জন্য, মা পিটানি থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য একজন ব্যক্তিকে মিথ্যা বলে আমরা মানুষ কি বলে, মানে তিন চারবার একজন ব্যক্তিকে মা অর্থাৎ সে ইন্তেকাল করেছে বা বলে বলে পার পেয়ে যায়। এই যে আমরা একজন টিচারের মায়ের থেকে বা তার পিটানি থেকে তার শাস্তি থেকে বাঁচার জন্য কত রকমের বাহানা আমরা খুঁজি, কি করব, কি করা যায়, কি বলা যায়। সেখানে রব তালা সৃষ্টিকর্তা রিজিক দাতা সকল ক্ষমতার মালিক যিনি, তার শাস্তি থেকে বাঁচার জন্য কতটুকু দয়া খুঁজি আমরা, কতটুকু মাগফিরাতের মাধ্যম খুঁজি আমরা, একটু চিন্তা করা উচিত কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
জাকির ভাই, কোরআন করিমে আল্লাহ তাআলা এক আয়াতি করিমার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে যার আপনার কানজুল ইমান থেকে অনুবাদ যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো গোত্রের আল্লাহ তাআলা তকদিরকে পরিবর্তন করে না যতক্ষণ না ওই গোত্রের লোক নিজেই কি এর ব্যাপারে আল্লাহ তাআলার বারগাহে তার চেষ্টা না করে তার তকদিরকে পরিবর্তন করার ব্যাপারে, তো আল্লাহ তাআলা তো মাফ করবে, বাহানা তো দরকার, কেননা আপনার পূর্বের নবীগণের যারা উম্মত ছিল তারা বাহানা খুঁজতো যে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর খুদ আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদি যারা তাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা বাহানা কি করে, আল্লাহ তাআলা কোন ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবে, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পথগুলো আমাদেরকে দেখিয়ে গিয়েছে। আমরাও যদি এই মাস এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে আল্লাহ তাআলার বারগাহে ক্ষমা চাই, আমরা নিজের গুনাহের কথা স্মরণ করি, মাগফিরাতের জন্য অধিক পরিমাণে দোয়া করি, কেননা প্রতিদিন ইফতারের মুহূর্ত আলহামদুলিল্লাহ হাজারো না লাখো গুনাহগারকে আল্লাহ তাআলা মাগফিরাত করে দেয়, যেন তাদের তালিকায় আমাদেরও কি নাম চলে যায়,
নাম চলে যায় মাশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা প্রাপ্তি একটি হাদিসে মোবারকা, এটি ইবনে আসাকির তৃতীয় 31তম খণ্ডের মধ্যে 142 পৃষ্ঠার মধ্যে রয়েছে দর্শক শ্রোতা, এই কিতাবের 131তম খণ্ড আর 142 পৃষ্ঠার মধ্যে রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা রূপী বাণী হচ্ছে যে ব্যক্তি কোনো কিছুর চাহিদা রাখে অতঃপর তার চাহিদাকে দমিয়ে অপরের চাহিদাকে নিজের উপর প্রাধান্য দেয় তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। যদি কারো, যেমন পানির কথা বললাম, একটা পানির উদাহরণ দিচ্ছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে মোবারক আমি এখন বললাম, নিজের চাহিদাকে দমিয়ে অপরের চাহিদার উপর যদি সে প্রাধান্য দেয় তবে আল্লাহ তাবারক তাআলা তাকে ক্ষমা করে দেন। ইফতারের মুহূর্ত এক গ্লাস পানি আছে আপনার পাশে, একজন মুসলমান ভাই আপনার চাহিদা পানিটা আমি পান করি, সেটা যদি আপনার ওই মুসলমান ভাইয়ের চাহিদার উপর আপনি প্রাধান্য দিতে পারেন কি আমি আমার ইচ্ছাকে আমি পান করি, ওই মুহূর্তে আপনি যদি তাকে দিয়ে দেন না আমার মুসলমান ভাই এক গ্লাস পানি পান করুক, সেও তো রোজা ছিল, এটা কি বলা হয়েছে অপরের চাহিদাকে প্রাধান্য দেওয়া, তো আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। ক্ষমার কত মাধ্যম রয়েছে, ক্ষমার কত মাধ্যম এখানে বলা হয়েছে। আর আল্লাহ তাবারক তাআলা মিরাজ ভাই যে কথাটা বললেন কি আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করার জন্য, ক্ষমা করার জন্য ছোট থেকে ছোট বাহানা খুঁজেন কিভাবে উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করে দেওয়া যায়। আসলেই দর্শক শ্রোতা, মাগফিরাত পাওয়ার যদি আমরা লোভি হতাম না, তবে কোন এক ব্যক্তি বলেন যে মানুষ দুনিয়ার পিছে যতটুকু ঘুরে, দুনিয়ার পিছে যতটুকু ঘুরে তার 100 ভাগের 1 ভাগ যদি সে আখিরাতের পিছনে ঘুরত, বুঝতে পারছি মনে আশা করি, দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য মানুষ এই দুনিয়ার পিছনে যতটা ঘুরে, এটা দরকার ওটা দরকার এখানে যাব সেখানে যাব এভাবে চাকরি ওভাবে চাকরি এত কিছু খুঁজে, তো এই দুনিয়াকে পাওয়ার জন্য মানুষ যতটা চেষ্টা করে আখেরাত পাওয়ার জন্য তার 100 ভাগের 1 ভাগ যদি চেষ্টা করত তবে সে দুনিয়াও পেত আখেরাতও পেত। বাস আমরা দুনিয়ার পিছনে লেগে আছি, দুনিয়াকে দেখতেছি। এখানে সুসংবাদ দেওয়া হয়েছে মাগফিরাতের, জেনে শুনেও আমরা হয়তো বা এমনও মানুষ আছে মিরাজ ভাই একটা দিন দোয়াও করে না কি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকমের একটা দিন বিনয়ের দোয়াও করে না আর বিনয়ও তাদের মধ্যে নেই, জেনে শুনে তারপরও উদাসীন অবস্থায় পরে আছি আমরা।
জাকির ভাই, আরেকটি বিষয় তো এখানে গভীরভাবে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজের নিয়তে দাঁড়িয়ে যাই তো আল্লাহ পাক যদি দয়া হয়, আমি পূর্বে যেটা বললাম জাকির ভাই, অন্যান্য নবী রাসূলের উম্মত যারা ছিল তারা আল্লাহ তাআলার মাগফিরাতের তালবগার, তারা এইভাবে চিন্তা ফিকির করতো কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর খুদ আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া, আমার নবীর সৎকায় আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদেরকে মাগফিরাতের কি মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছে, জানি এইভাবে করলে কি আমরা মাগফিরাত পেয়ে
যাব। আপনার এই কথার সাথে একটি এখানে ঘটনা আসছে যা ইলমে হাদিসের ওস্তাদ হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে গালিব হাদ্দানি রহমতুল্লাহি তালালাহের ব্যাপারে একটি ঘটনা আসছে। হযরত সাইয়েদুনা ইমাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি ইলমে হাদিসের ওস্তাদ হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে গালিব হাদ্দানি রহমতুল্লাহি তালালাইকে শহীদ করে দেওয়া হলো। দাফনের পর তার কবর শরীফের মাটি থেকে মুস্কের সুগন্ধ আসছে, খুব সুগন্ধ, ভালো ঘ্রাণ আসছে। কেউ স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাবারক তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি বললেন, খুব ভালো আচরণ আমার সাথে করা হয়েছে। জিজ্ঞাসা করা হলো, আপনাকে কোথায় নেওয়া হলো? বললেন, জান্নাতে। জিজ্ঞাসা করলেন, কোন আমলের কারণে? তিনি বললেন, পরিপূর্ণ ইমান, তাহাজ্জুদ এবং গরমের দিনে রোজা রাখার কারণে।
সুবহানাল্লাহ।
ঠিক সেই সময় আমাদের মাঝে গরমের দিনে রোজা, চাইলে আমরা তাহাজ্জুদও পড়তে পারি এবং পরিপূর্ণ ইমান, এই তিনটা জিনিসের কথা তিনি এখানে বলেন। পরিপূর্ণ ইমান আর তাহাজ্জুদ নামাজ আর গরমের দিনে রোজা, এর কারণেই তার মাগফিরাত হয়েছে আর এর জন্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাত দান করেছেন তাকে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শকের কিছু কলের দিকে যাব, এরপরে ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছে, আমরা নাতের রসুল শুনবো আবার ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে।
জামালপুর গাজীপুর থেকে, আমার নাম আজাহার। আপনাদের অনুষ্ঠান আমি ডেলি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদের ডেলি এই অনুষ্ঠান যেন দেখতে পারি, সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়াই তো দরকার। এটাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাগফিরাত দান করে দেন। আল্লাহ তাআলা যেন দুনিয়াতে হালাল উপার্জনের মাধ্যমে দিনটা অতিবাহিত করতে দেন, ইবাদতের মাধ্যমে, আর আখেরাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত করে দেন, নাজাত দিয়ে দেন, যেন আমরা আজাব ভোগ করতে যেন আমাদের না হয়, যাতে করে নাজাত আল্লাহ তাআলা দান করে দেন। পরবর্তী কল।
আমি আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আমি সহমতপূর্ণ রমজান আছে। আজকে যা বিছানা হচ্ছে অনেক ভালো একটি বিছানা, এটাকে আমরা অনেক কিছু জানতে পারবো। মাদানী চ্যানেলকে সবাইকে ধন্যবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন।
আমার নাম মাহি, জেলা রাজশাহী। আমি একটি নাটকের কথা শুনতে চাই, নাট্যকার হচ্ছেন করো আমার প্রিয়।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা কিছু SMS এর দিকে যাই, এরপরে আমরা কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সাকিব বলছিলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আলামিন ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে থেকে। নুরুল খোকন ভাইও আমাদের সাথে আছেন। এরপর একজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, শুকরিয়া আপনাদের, কে আল্লাহ তাআলা ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। এরপরে সাকিব আহমদ ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, একটি কালাম শুনতে চেয়েছেন। আর রেজাউল ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, দোয়াও করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আপনার হকের উপরে দোয়া কবুল করেনি, একটি কালাম শ্রবণ করি, আবারও ফিরব ইনশাআল্লাহ তাআলা আলোচনায়।
মনেরই মাঝে রেখেছি গেথে, মনেরই মাঝে রেখেছি গেথে, প্রিয় নবী তোমারে, মনেরই মাঝে রেখেছি গেথে, প্রিয় নবী তোমারে, সদা করে রেখো প্রিয় নবী আমারে, সদাপন করে রেখো প্রিয় নবী আমারে, মনেরই মাঝে রেখেছি গেথে, তুমি অওয়াল তুমি আখির, তুমি জাহির বাতিল, তুমি অওয়াল তুমি আখির, তুমি জাহির বাতিল, স্বপ্নে দাও দেখো তুমি প্রিয় নবী আমারে, স্বপনে দাও দেখো তুমি প্রিয় নবী আমারে মনের মাঝে রেখেছি গেথে প্রিয় নবী তোমারে মনের মাঝে রেখেছি গেথে মদিনা বহু দূরে যাব আমি কি করে মদিনা বহু দূরে যাব আমি কি করে ভেবে ভেবে এ কথাটি কাঁদিয়ামি আধারে ভেবে ভেবে এ কথাটি কাঁদিয়ামি আধারে মনের মাঝে রেখেছি গেথে হাসরে কি হবে আমার তামি জানি না হসরে কি হবে আমার তামি জানি না তবে সম্বল তুমি যে মোর আকা তব সম তবে সম্বল তুমি যে মোর বেঁচে যাব ওপারে মনের মাঝে রেখেছি গেথে প্রিয় নবী তোমারে মনের মাঝে রেখেছি গেথে তব বিরহে ব্যথিত আমারে মন নবী তব বিরহে ব্যথিত আমারে মন নবী কষ্ট এ মনের মোর শোনাব গিয়ে কহরে কষ্ট এ মনের মোর শোনাব না গিয়ে কহরে মনের মাঝে রেখেছি গেথে প্রিয় নবী তোমারে সদাপন করে রেখো প্রিয় নবী আমারে মনের মাঝে রেখেছি গেথে
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার সুন্নতের উপর আমল করা যে হুকুমগুলো করেছেন সে মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। মাগফিরাত নিয়ে আমরা আলোচনা করছিলাম মিরাজ ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কত দয়া আমাদের প্রতি, কত দয়া। পৃথিবীতে যদি আমরা দেখি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন মা বাবা, সবচাইতে বেশি ভালোবাসেন মা বাবা। যদি কোনো ভুল মায়ের সাথে বাবার সাথে হয়ে যায়, কোনো বেয়াদবি হয়ে যায়, বা মা কোনো কাজের কথা বললেন সময় মতো করতে পারলাম না এরকমের যদি হয়ে যায়, বা অন্য কোনো কারণে যদি মা মনে কষ্ট পায়, যত ভালোবাসা থাকুক না কেন তারপরে সন্তানের প্রতি শাসন করে, সন্তানকে শাসন করে, আর এটা করবেই, সন্তানের ভালোর জন্যই করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে মায়ের চাইতো কত কত গুণ বেশি দয়াবান। কত কত গুণ বেশি দয়াবান। আল্লাহ 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 তাবারক ও তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য অনেক অনেক বাহানা খোঁজেন। একটি ঘটনা এরপর ইনশাআল্লাহ তাআলা আপনা থেকে শুনব। এক ব্যক্তি তার সন্তান ভূমিষ্ঠ হলো, তো সে মিলাদের আয়োজন করলো। মিলাদের আয়োজন করেছে, সে আকিকা করেছে, মিলাদের আয়োজন করেছে, তো সেখানে পশু জবাই করা হয়েছে। ঘটনাক্রমে আত্মীয় স্বজনদের মধ্যে এই দাওয়াত নিয়ে বা অনুষ্ঠান নিয়ে আকিকা নিয়ে তর্ক বিতর্কে জড়িত হয়ে গিয়েছে। তো আত্মীয় স্বজন যারা ছিল দুই পক্ষই থাকে, নতুন যখন সন্তান ভূমিষ্ঠ হয় শ্বশুর বাড়ির আত্মীয় থাকে, নিজের বাড়ির আত্মীয় থাকে। তাদের মধ্যে যখন একটা পর্যায়ে গিয়ে মারামারি হয়ে গেল যে কোনো কারণবশত খাবার দাবার নিয়ে, আর যার সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তানের বাবা ইন্তেকাল করেছে মারামারিতে, তা সে মারা গিয়েছে। এরপরে সে ছিল ইবাদত গুজারি, আল্লাহ তাআলার নেককার বান্দা ছিল, সবসময় আল্লাহ তাআলার ভয়ে কান্না করত, চোখ দিয়ে পানি জড়াত। যখন সে ইন্তেকাল করে, সে মারা গেছে মারামারিতে, দুই পক্ষের মারামারি, এবেচারা ইন্তেকাল করেছে, তার মা তাকে স্বপ্নে দেখল যে তার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে। সন্তানকে মা জিজ্ঞাসা করলো স্বপ্নে, তোমাকে এই কবরে কষ্টের কারণটা কি, এত কষ্ট কেন হচ্ছে তোমার, তোমাকে দেখতে মনে হয় তুমি কষ্টে আছো। সন্তান বলল, মা আমার আত্মীয় স্বজনকে তুমি দাওয়াত দিতে নিষেধ করেছিলে, শ্বশুর বাড়ির মানুষকে দাওয়াত দিতে নিষেধ করেছিলে, আমি মানবতার খাতিরে তাদেরকে দাওয়াত দিয়েছি, আর তোমার নিষেধ করার কারণ ছিল তারা এমন এমন ব্যক্তি না কি এখানে এসে আমাদের সম্মান রক্ষা করবে বা কোনো ঝামেলা হবে না, আমি তোমার কথা অমান্য করে মানবতার খাতিরে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমাদের বাড়িতে এসে খাবার দাবারের কোনো অসুবিধা ছিল এটা নিয়ে তারা তর্কে জড়িত হয়েছে, এরপর আমাদের বাড়ির মানুষ তাদের উপর চড়াও হয়েছে, তারপর তারাও তাদেরকে মারছে, আমি মাঝখানে পড়ার কারণে আমি মারা গেলাম। তো মা আমি তোমার কথা না শোনার কারণে আল্লাহ তাবারক তাআলা আমাকে এই ছোট্ট আজাব দেওয়া শুরু করেছে। তো মার যখন ঘুম ভাঙল, মা ঘুম থেকে জাগ্রত হলো, হয়ে সে তো বুঝতে পারেনি, সে আলিমা না, দিনের জ্ঞান তার মধ্যে ছিল না। মা সকালবেলা উঠে একজন ইমাম সাহেবের কাছে গেল, গিয়া বলল, হুজুর আমি রাত্রে এমন স্বপ্নে দেখছি আমার সন্তান আমার জন্য কি কবরে আজাবে গ্রেফতার হয়েছে, আমি কি করতে পারি। তো ইমাম সাহেব হুজুর তাকে বললেন কি আপনি কিছু সদকা করে দেন সন্তানের নামে, আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন কি, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি আছি, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তুমিও আমার সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ও তাআলা সেই সন্তানকে মায়ের দোয়ার বরকতে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাবারক ও তাআলা কত দয়া, কত দয়ালু আমার আল্লাহ, ক্ষমা করার জন্য বান্দাকে। কিছু কথা শুনি মিরাজ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা।
জাকির ভাই, যা আমির আহলে সুন্নাহ দামাত বরকতে আল্লাহ তাআলার দয়ার ব্যাপারে এভাবে বর্ণনা করা হয় যে খুব সুন্দর একটি ঘটনা, তারপর আমরা হাদিস শরীফের দিকে যাব
ইনশাআল্লাহ।
আপনার একবার দুই ভাই ছিল, আপনার এক ভাই বদকার গুনাহগার, আর অপর ভাই ছিল আপনার সে আপনার নিককার আল্লাহওয়ালা ছিল। তো যখন সে অসুস্থ হয়ে গেল,
জি,
তো তখন ওই বড় ভাই যিনি নিককার, তো সে বলল যে তোমাকে আমি অনেক বুঝিয়েছি, তুমি এই পথ থেকে ফিরে আসেন, তোমার এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় তাহলে বলো তোমার অবস্থা কি হবে। তখন ওই গুনাহগার ইনি বলতে লাগলো, ভাই যদি কিয়ামতের দিন আমার নামায়ে আমল আমার মার হাতে দেওয়া হয় তখন আমার মা আমাকে কোথায় দিবে।
আহা,
তখন ওই
আল্লাহ আল্লাহ আল্লাহ
নিককার ভাই বলতে লাগলো, মা তো জান্নাতেই দিবে,
মা তো সঠিক বিচারই করবে, মা চাইবে নিজের সন্তান
জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য। তখন ওই বদকার গুনাহগার যে ছিল সে বলল যে ভাই যদি আমার মা আমাকে জান্নাতে দেয় তো আমার মার চাইতে কোটি কোটি দয়া হলো আমার আল্লাহ তাআলার বেশি। তো যখন এই কথা বলে তার মৃত্যু হয়ে গেল, এর কিছুদিন পরে তার বড় ভাই তাকে দেখতে লাগলো যে সে জান্নাতের ভিতরে আনন্দ চিত্রে কি তার অবস্থান ঘুরা ফিরা অবস্থায়। তখন তাকে জিজ্ঞাসা করলো মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করছে? তখন সে বলল আলহামদুলিল্লাহ দুনিয়াতে ওই কথা মৃত্যুর পর আমার নাজাতের কারণ হয়েছে।
সুবহানাল্লাহ, সুবহান
আল্লাহ তাআলার দয়া অসীম। আমাদের মা বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া আমাদের আল্লাহ তাআলার বেশি। দয়ার পথ তো আমাদেরকে কি করতে হবে?
খুঁজে নিতে হবে,
খুঁজে নিতে হবে। কেননা জাকির ভাই, আমরা যদি দেখি যে কোনো মানুষ আমল ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একখানা হাদিসে পাকিভাবে বর্ণনা করা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কোনো মানুষ নিজের আমল দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান আরজ করল ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনিও পারবেন না? যে হাদিসে পাকের খোলাসা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যদি আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করে, আল্লাহ তাআলার দয়ায় যদি আমি কি হয়ে যাই, আবদ্ধ হয়ে যাই, তাহলে হয়তো হতে পারে, না হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নিজের মুবারক মাথায় কি রাখলেন,
হাত
রাখলেন। তো এই বিষয়ে যদি আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কাল কিয়ামতের ময়দানে উম্মতকে শাফাত করবে, যখন কাল কিয়ামতের ময়দানে কোনো নবী আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম, আমার নবীর আগে কি কেউ কি সুপারিশ করার যাদের কি থাকবে না, অনুমতি থাকবে না? তো আমার নবী যিনি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, তো আমার নবী নিজ আমলের ব্যাপারে তারপরও কি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, কি একটা বিষয় সুন্দরভাবে আমাদের মাঝে রেখে গেল যে আমল দ্বারা কেউ কোন সময় নাজাত পাবে না, আল্লাহ তাআলার রহমতের হকদার হতে হবে, মাগফিরাতের হকদার হতে হবে। তো আমরা যদি এই বিষয় দেখি হাদিস রিভার্সে বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে শুক্রবার মাগরিব পর্যন্ত এমন কোন মুহূর্ত নেই আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্ত যাদের গুনাহের কারণে জাহান্নাম মজিব হয়ে গেছে ওইরকম 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মুহূর্তে ক্ষমা করে দেয়,
সুবহানাল্লাহ,
তো মাগফিরাত করে দেয়। তো আমরাও যেন এই মাগফিরাতের হকদার হয়ে যাই জুমার রাত, বিলখুসুস আজকে রাতে যেন আমরা যদি সম্ভব হয় বিশেষভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করি, আল্লাহ তাআলার বারগাহে কান্নাকাটি করি।
কল শুনিয়ে দিন আমাদেরকে। কালাম শুনতে চেয়েছেন, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, যদি সম্ভব হয় আমরা শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল দেন।
আমার নাম হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা খুলনা ডিস্ট্রিক্ট। আমি চ্যানেলটা দেখি, ভালো লাগে যেগুলা বলেন, এগুলো একটু শুনতে ভালো লাগে।
মাশাআল্লাহ, বলি তো ভালো কথাই, বলি তো হাদিস কোরআনের কথাই, বলি তো আপনার আমার মঙ্গলের কথা, বলি তো আপনার আমার মাগফিরাত কিভাবে হবে এগুলোই বলা হয়, আর ভালো কেন লাগবে না? কোরআন হাদিসের কথা সবার কাছেই ভালো লাগে আলহামদুলিল্লাহ। ফজলুর রহমান ভাই, মাটির বাড়ি মাটির ঘরের কালামের অনুরোধ ছিল, সংক্ষিপ্ত করে শুনিয়ে দিন।
মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না, ডাকাশিলে পর পারে সময় তো আর পাবে না, জুগাড় কিছু করছো কি মন, ওই কবরের সমানা বাড়ি গাড়ি পরে রবে, বাড়ি গাড়ি পরে রবে, কিছুই সাথে যাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না, মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না।
এক লোক ছিল, খুব গুনাহগার ছিল, নাফরমান ছিল, এলাকার লোক তার কাজে কর্মে তিক্ত ছিল, অনেক লোক তার জন্য দোয়াও করত, এজন্য তাড়াতাড়ি করে বিদায় নেয় দুনিয়া থেকে, মানুষকে শুধু শুধু গাল মন্দ করত, মারত, খারাপ আচরণ করত, অত্যাচার করত, আত্মসাত করত এমন একজন ব্যক্তি ছিল যুবক বয়সের। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ল, আর এত অসুস্থ হয়েছে ডাক্তার তাকে কি বলেছে যে সে অল্প কিছুদিনের আছে আর দুনিয়াতে। তো তার ঘরের মধ্যে শুধু তার মা ছিল, মায়ের সাথেও খারাপ আচরণ করত, কখনো মাকে মারতো, কখনো ঘর থেকে বের করে দিত, কখনো খাবার বন্ধ করে দিত। যখন সে অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেছে, তো সে তার মাকে বলল, মা আমি যখন ইন্তেকাল করব, তো তিনটা নসিহত তোমাকে আমি করে যাই, এই তিনটা নসিহত তুমি পালন করবে। এক নম্বর হলো, যখন আমি মারা যাব আমার গলায় রশি লাগিয়ে টানতে টানতে হেসরাতে হেসরাতে ঘর থেকে বের করবে দাফন করতে নিয়ে যাওয়ার জন্য। তো মা বললেন, এটা কি সম্ভব একটা লাশের সাথে মানুষ এমন আচরণ করে, মানুষ কি বলবে? তো সন্তান বলল, মা যদি কেউ জিজ্ঞাসা করে আপনার সন্তানের সাথে এমন আচরণ কেন করছেন, তো তুমি বলবা সে এটারই উপযুক্ত, সে দুনিয়াতে আমার সাথে খারাপ আচরণ করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এজন্য তার এটাই উচিত শিক্ষা। দ্বিতীয় নম্বর নসিহত ছিল, আমাকে যখন দাফন করতে নিয়ে যাবে তো রাত্রের বেলা নিয়ে যাবে, যাতে করে কেউ আমাকে দেখতে না পায়। যদি মা দিনের বেলা আমাকে নিয়ে যাওয়া হয় দাফন করতে, আর মানুষ যদি দেখে তবে সবাই সাক্ষ্য দিবে, হ্যাঁ এই ব্যক্তি গুণাগার ছিল, এই ব্যক্তি জালিম ছিল, এ মারা গেছে ভালো হয়েছে, তো সবাই এভাবে আমাকে নিয়ে বলা বলি করবে। রাত্রে দাফন করতে নিয়ে যাবে যাতে কেউ দেখতে না পারে, আর এভাবে কেউ যেন বলা বলিও করতে না পারে। আর তৃতীয় নম্বর নসিহত হলো, যখন আমাকে কবরে রাখা হবে মা, তখন তোমার মাথায় যে সাদা চুল আছে ওখান থেকে একটা চুল ছিঁড়ে আমার কাফনের উপর দিয়ে রাখবে। তো মা বলল, এটা তো বুঝে আসলো না, এটা কেন করব? সন্তান বলল, মা এজন্য করবা কি আমি হাদিসে পাকের মধ্যে শুনেছি, যাদের মাথার চুল সাদা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন, আর তাদেরকে আজাব দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। তো যদি তোমার একটা সাদা চুল আমার কবরে দিয়ে দাও, হয়তো বা আল্লাহ তাআলা এর ওসিলে আমাকে ক্ষমা করে দিবেন। মা এই কাজগুলোই করলেন, সন্তান যখন মারা গেলেন তিনটা নসিহতই সে পালন করলেন। শেষ নসিহত যেটা ছিল, কবরে শোয়ানো হলো, মা নিজের একটি সাদা চুল কাফনের উপরে রাখল। এরপরে ওই ব্যক্তির ব্যাপারে আসছে, কেউ বলছেন কি তাকে স্বপ্নে দেখে কেউ জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন? সে বলল, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কোন আমলের কারণে? তুমি তো গুনাহগার ছিলে, তুমি তো জুলুম বাদ ছিলে, তুমি তো জালিম ছিলে, অত্যাচার করতে, কোন আমলের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করেছে? ওই যুবক তখন উত্তর দিল কি, আমি শেষ মুহূর্তে আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রেখেছি, আল্লাহ তাআলার রহমতের প্রতি আমার ভরসা ছিল, আল্লাহ তাআলার রহমতই আমাকে ক্ষমা করতে পারে, আমাকে মাগফিরাত দান করতে পারে, আমি আমার মায়ের সাদা চুল কবরে রাখার জন্য বলেছিলাম, আর এই যে আল্লাহ তাআলার দয়ার প্রতি আমার ভরসা ছিল, আত্মবিশ্বাস ছিল, আল্লাহ তাআলা দয়াবান রহমান, আর এর কারণেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান। এক ব্যক্তি 99টা খুন করলো, লাস্ট মুহূর্তে তার তওবা করার জেহেন আসলো, আমি তওবা করব। এক ব্যক্তির কাছে গেল, সে বলল, না তোমার কি আর তওবা কবুল হবে, তুমি কি আর ক্ষমা পাবে, 99টা তুমি খুন করেছো, তোমার তো ক্ষমাই নেই। সে বলল, না আমার তো ক্ষমা নেই, তোমাকেও আমি শেষ করে দিই। সে তাকেও মেরে দিল, 100 পূরণ করে সে, তওবার উদ্দেশ্যে বের হয়ে গেল। কোনো ব্যক্তি বললেন, অমুক অঞ্চলে যাও, সেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, সে তোমাকে সঠিক পথ বলে দিতে পারবে, সে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। সে যাচ্ছিল, পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। আজাবের ফেরেশতা টানে আজাবের দিকে, জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে। কারা তাকে কোন দিকে নিয়ে যাবে? আল্লাহ বলেন, এক কাজ করো, সে যে পথ চলা শুরু করলো, নিজের বাড়ি থেকে রওনা করলো, এখান থেকে ওই বুজুর্গ বাড়ির পর্যন্ত পথটা, জমিনটাকে মেপে নাও, কোন দিকে জমিন বেশি আছে, যেদিকে তার অগ্রসর বেশি সেদিকে সে যাবে। তো ফেরেশতারা যখন মাপ দিল, আল্লাহ তাবারক ও তাআলা সে যেখানে ইন্তেকাল করেছে সেখান থেকে নিয়ে ওই বুজুর্গ ব্যক্তির রাস্তাটাকে শর্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দেখো তার অগ্রসর বেশি, সে তওবার দিকে অগ্রসর বেশি ছিল, তাকে মাফ করে দেয়া হোক, জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেল। আল্লাহ তাবারক ও তাআলা দয়াবান, আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করুন।